প্রিয় শ্রোতা, বুঝতে পারছেন সাপ্তাহিক আলাপন আজ এখন শুরু হচ্ছে এবং আলাপনে সাধারণ জ্ঞানেই মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে যে আজকের বিষয় বিশ্ব নারী দিবস। আর নারী দিবসে এই আলাপনের সঞ্চালনে রোকেয়া আপার সঙ্গে আমি সহযোগিতা করছি। আপা খুব সুন্দর,
ধন্যবাদ সেলিম। কি বলতে চাচ্ছিল বলো?
আপনার শাড়ির রঙের কথা বলতে চাচ্ছিলাম
যে শুরুতেই আলাপনের আন্তর্জাতিক নারী দিবসে শাড়ি নিয়ে আলোচনা।
না, শাড়ি তো অবশ্যই নারীদের বিশেষ করে
আমার তো খুবই ভালো লাগে, চমৎকার একটি পোশাক।
এই রংটি পার্পল কালার যেটি, এটি দেখলেই তো মনের ভিতরে খুব শান্তি লাগে।
আমাদের
প্যানেলে আজকে আছেন বাংলাদেশ থেকে ফারাহ কবির, অ্যাকশন এইড এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। তিনি একজন মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী। তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপা, ঢাকা থেকে।
আচ্ছা, আর থাকছেন
কলকাতা থেকে থাকছেন অপর্ণা ব্যানার্জি, তিনি ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির শিক্ষক, তিনিও যুক্ত হয়েছেন।
আচ্ছা,
আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ
আপা। বিশ্ব নারী দিবস, কেউ বলেন আন্তর্জাতিক নারী দিবস বা কেউ শুধুই নারী দিবস বলেন, যেটাই হোক না কেন, আজ 8ই মার্চ। এই বিশ্ব নারী দিবস হবার একটি ইতিহাস আছে, সেটিও মোটামুটি সবাই জানেন। 100 বছরের আগে সময় নিউ ইয়র্কে শুরু হয়েছিল সুতা শ্রমিকদের আন্দোলন কর্মঘণ্টা নির্দিষ্ট করার জন্য। তো সেই থেকে শুরু হয়েছিল একেবারে খুব রুট লেভেলের শ্রমিকদের দিয়ে নারী দিবস,
তৃণমূল পর্যায়ে থেকে। হ্যাঁ,
কিন্তু এটি আজকে এই 100 বছরেরও বেশি সময় পরে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, নারীর
ক্ষমতা
প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকার এবং ক্ষমতা
অগ্রাধিকার, যা কিছু তাদের সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার লক্ষ্যে এই দিনটি। আর আরেকটি কথা সেলিম, এটা শুধু এখন মানে বিকাশমুখী দেশ, অনুন্নত দেশ নয়। আমরা যেমন দেখছি চারিদিকে যে উন্নত দেশগুলোতে নারীর অধিকার কিন্তু সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি, এবং বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারী, সুতরাং তাদেরকে যদি বঞ্চিত করা হয় কোনো সুযোগ সুবিধা থেকে, তাহলে কিন্তু কোনো দেশ, কোনো সমাজ, কোনো জাতির উন্নতি হতে পারে না বলেই আমি মনে করি।
আপা, আমি শুরুতে আরেকটি কথা বলে নিতে চাই। আজকে আলোচনার পাশাপাশি আমি একটু সময় নেব, আমাদের ঢাকা এবং কলকাতা থেকে যারা রিপোর্ট পাঠিয়েছেন বেশিরভাগই নারী
দিবস
উপলক্ষে, তো রিপোর্টগুলো আমি
মাঝে মধ্যে
রেখে দিয়েছি শোনানোর জন্য এই আলোচনার ফাঁকে ফাঁকে। তো শুরুতে আমার মনে হয় ঢাকায় যাই আমরা।
বেশ,
জি ফারাহ কবির, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই দিবসে। আপনার শুরুতে আপনি কি বলবেন, নারী অধিকার এবং আন্তর্জাতিক নারী দিবসে কেমন আছেন নারীরা বিশ্বব্যাপী?
আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের জায়গা থেকে আমরা যতটা খুশি বা আনন্দের সঙ্গে বলতে পারতাম যে আমরা সবাই ভালো আছি, কিন্তু সেই জায়গায় নেই। অনেক হয়তো উন্নতি হয়েছে, কিন্তু নারীর অবস্থান, তাকে আমাকে আলাদা করে আপনাকে বলতে হচ্ছে, তার মানেই কোথাও না কোথাও বৈষম্য আছে এবং ব্যতিক্রম, বা তাদের প্রতি সহিংসতা এখনো চলমান আমাদের সমাজে। এবং নারীকে যে সম্মান দেওয়া উচিত মানুষ হিসাবে, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। অনেক সময় আপনি হয়তো বলবেন মেয়ে মানুষ, আমরা চাই নিজেদেরকে পরিচিত হতে মানুষ হিসাবে। এবং মানুষের যদি চলার অধিকার থাকে, বাক স্বাধীনতা থাকে, চিন্তার স্বাধীনতা থাকে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে, তাহলে নারীরও থাকা উচিত।
অবশ্যই ফারাহ কবির, 1995 সালে বেজিং এর হিলারি ক্লিনটনের সেই মন্তব্য যেন প্রতিধ্বনিত হলো, উইমেন্স রাইট ইজ হিউম্যান রাইটস। তো সেই কথা আমরা এতদিন ধরেও শুনছি এবং এখনো অনেক জায়গায় সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এবং সম্প্রতি যেমন আমরা দেখেছি বেশ কয়েকটি রিপোর্টে, আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে যে নারীর জন্য নিরাপত্তাহীন যেসব দেশ, প্রথম সারির 3টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। প্রথমে পাকিস্তান, তারপরে ভারত, প্রথমে ভারত, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। বাংলাদেশ 7ম স্থানে আছে প্রথম 10টি দেশের মধ্যে। তো শুভ লক্ষণ নয়, কারণ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন অসংখ্য মানুষ।
জি, আমরা এখন একটু কলকাতায় যাই। অপর্ণা ব্যানার্জি, আপনি শুনেছেন শুরুর আলোচনা, আপনার কি বলার আছে মানে প্রাথমিক বক্তব্য হিসেবে?
দেখুন, একটা সময়
100 বছর আগে এই যে নারী দিবস পালন শুরু হয়েছিল, কিন্তু একটা একটা অন্য কনটেক্সটে, তার প্রেক্ষাপট কিন্তু অন্য ছিল। নারী সুতি বস্ত্র শিল্পের নারী শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিল। তো কিন্তু আজকে 100 বছর পরে কিন্তু আর ব্যাপারটা শুধুমাত্র ওই নারী শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা সবাই মানে পেশা নির্বিশেষে, জীবিকা নির্বিশেষে, সামাজিক অবস্থান নির্বিশেষে আমরা নারী দিবস উদযাপন করছি। তো এবং এবং আমরা এটা সেলিব্রেট করছি। মানে একটা সময় মনে করা হতো, কয়েক বছর আগেও আমি শুনেছি আমাদের মানবী বিদ্যার যারা পথিকৃ তাদের মুখে, যে না না এই দিনটাকে আমরা সেলিব্রেট করব না, আমরা এটাকে পালন করব, কোমেমোরেট করব, মেয়েদের স্ট্রাগলকে আমরা স্মরণ করব। কিন্তু আজকে ব্যাপারটা কিন্তু সেলিব্রেশনের পর্যায়ে গেছে। তো এই নিয়ে আমারও একটা অস্বস্তি ছিল, রিজার্ভেশন ছিল যে সত্যি কি এই দিনটা আমরা সেলিব্রেট করতে পারি। কিন্তু আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো কথা বলতে বলতেই আমার মনে হলো কেন নয়, কেন আমরা সেলিব্রেট করব না। একটা দিন আমাদের অ্যাচিভমেন্টস কে আমরা সেলিব্রেট করতে পারি, আমাদের মধ্যে যে ক্ষমতা লুকিয়ে আছে তার বিকাশ, তার বিকাশ হয়তো সবার মধ্যে সমানভাবে হয়নি, কিন্তু আমরা সেই বিকাশটা, বিকাশের ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক ভূমিকা নিতে পারি, দিনটাকে আমরা অবশ্যই সেলিব্রেট করতে পারি। এবং একদিন নারী দিবস মানে কিন্তু বাকি দিনগুলো যে পুরুষের দিন তা তো নয়।
আচ্ছা, আপনার এই কথার সূত্র ধরে আমি এই মুহূর্তেই
এবং যেকোনো দায়িত্বে প্রথম আসার একটা অবশ্যই আনন্দ আছে, গর্ব আছে, সেটাই আমরা দেখাতে চাই।
জি, তাওহিদুল ইসলাম।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি শুরু হয় 1857 সালে। এরপর নানা আন্দোলন সংগ্রামের পর 1977 সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আজ আন্তর্জাতিক নারী দিবস। বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি ও প্রথম মেজর জেনারেল সুশানে গীতিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা পেয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বাংলাদেশের নারীরা বিগত এক দশকের এই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এ ধরনের সম্মাননা দেশের নারীদের ক্ষমতায়নে এবং বাংলাদেশের নারীদেরকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পুরুষের পাশাপাশি আমরা মহিলারাও আমরা থাকতে চাই, সেইভাবেই লড়তে চাই, কাজ করতে চাই, সবকিছুই করতে চাই।
আগামী দিনের পথ চলা আরো সুন্দর হবে, আরো মসৃণ হবে, আরো সাহসিকতার সাথে আমাদের দেশের নারীরা এগিয়ে যাবেন এবং প্রতিটি ক্ষেত্রে যেমনিভাবে তারা তাদের সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও তারা ঠিক তেমনি ভাবে তাদের সফলতার স্বাক্ষর রেখে যাবেন। আমি গর্বিত আজকে বেগম বদরুন্নেসা আহমেদ সম্মাননা পুরস্কার পেয়ে, আমার জন্য আপনারা দোয়া করবেন।
এই সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি অভিভাবকদের প্রতি বলেন, আপনার কন্যা শিশুটিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিন।
নারীকে শিক্ষিত হতেই হবে, কারণ শিক্ষা মানুষকে সেই অধিকার আদায়ের জায়গাটিতে নিয়ে যাবার জন্য তাকে সমস্ত সুযোগ তৈরি করে দেয়। আর বর্তমান সরকার, বঙ্গবন্ধু কন্যার সরকার, নারী শিক্ষার ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছে তাতে আমরা তার সুফল কিন্তু এখনই পেতে শুরু করেছি। নারীরা এখন ব্যাপক হারে শিক্ষা খাতে, নারীর অংশগ্রহণটা বিশাল এবং শিক্ষায় নারীরা এগিয়েছেও অনেক দূর। এখন উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও কিন্তু নারীরা অনেক সংখ্যায় আছে এবং তারাই বেশি ভালো করছে। আমি সবাইকে বলবো যে আপনার মেয়েটিকে, আপনার কন্যা শিশুটিকে পড়াশোনা করতে দিন, আজকাল দিচ্ছে, এবং তাকে একেবারে সত্যিকার একজন মানুষ হিসেবে গড়ে উঠবার জন্যে তার সামনে বাধার দেয়াল তুলবেন না, তাকে তার সমস্ত যে সম্ভাবনা আছে সেটাকে পরিপূর্ণভাবে বিকশিত হবার সুযোগ করে দিন।
আজ বিশ্ব নারী দিবসে একটি কথাই বলতে ইচ্ছে করছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিথিকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই রিপোর্টটির জন্য। এটা তো মাত্র পাঁচটি প্রফেশনের জন্য দেয়া হয়েছে এরকম পুরস্কার, তবে ভবিষ্যতে আমি আশা করব বাংলাদেশের বিভিন্ন পেশায় যেসব আমি এটি মানে আমি লোভ সামলাতে পারছি না, আমার পাশে যিনি বসে আছেন রোকে আপা, তিনি মনে হয় যদি বিচার করা হয় বাংলাদেশের সাংবাদিকতায় নারীরা কার কি অবদান, সেই হিসাবে রোকে আপার নাম আসবেই আমি নিশ্চিত ভাবে বলতে পারবো।
ধন্যবাদ সেলিম, মানে তোমাদের কাছ থেকে মানে আমার পরের প্রজন্ম,
আমার পরম সৌভাগ্য যে আমি আপনার সঙ্গে কাজ করতে পারছি।
ধন্যবাদ সবাইকে, শ্রোতা দর্শক যারা দেখছেন, যারা আমাকে চেনেন জানেন, আমি সবার কাছে কৃতজ্ঞ আজকে এই স্থানে আসার জন্য, ধন্যবাদ।
ফারাক কবির, আপনি রিপোর্টটি শুনলেন, একটু কি বিশ্লেষণ করবেন?
আসলে এই গত 20 বছরে আমি বলবো যেটা হয়েছে সেটা হলো যে নানান প্রতিষ্ঠান এগিয়ে এসে এই সম্মাননা দিচ্ছে একেবারে প্রান্তিক মানুষদেরকে, যেমন আমাদের একটি থেকে আমরা প্রতি বছর প্রান্তিক নারী নেত্রীদেরকে স্বীকৃতি দেই, দিতে দিতে প্রায় 12 বছর হয়ে গেছে। তারপরে সংবাদ পত্র, বিভিন্ন ব্যাংক, সবাই চেষ্টা করছে এই এইভাবে কিছু উদ্যোগ না নিতেই হবে, কেন এই সমাজের অর্ধেক নারী। এবং আমাদের দেশের আপনি রেমিটেন্স এর কথা বলেন, সেখানে কার অবদান? আপনি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের মধ্যে দেখেন সেখানে কার অবদান? শিক্ষা ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ আমরা আমাদের মেয়েরা বেশি পড়াশোনায় যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে সামাজিক ভাবে সমাজে পরিবর্তনটা আসেনি, পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনা এখনো খুবই কঠিন ভাবে আমাদের মধ্যে বিচার করছে। এবং আমরা জানি যে রাস্তায় চলতে যদি 88% নারী কোনো না কোনো ভাবে হ্যারাসড হয় বা তার জীবনে সে কুটকথা শুনতে হয়, উক্তি শুনতে হয়, তাহলে কি আসলে নারীর উন্নয়ন হয়েছে কিনা বা সমাজের পরিবর্তন হয়েছে কিনা? সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে,
সমাজে সবাইকে সচেতন হতে হবে,
সেই শহর কিন্তু নারীর জন্য নিরাপদ নয়।
এই যে আপনি বললেন যে প্রান্তিক নারীদেরকেও আমরা বিভিন্ন ভাবে সম্মাননা জানাচ্ছি, এমন একটি রিপোর্টও আমার হাতে আছে, আমার মনে হয় এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের আরেক সহকর্মী প্রতিকমলের রিপোর্টটি আমি শোনাতে পারি, ছোট্ট 1.5 মিনিটের মতো একটি রিপোর্ট।
বগুড়ার কয়েকজন তরুণ নিজ খরচে রেল বস্তির শিশুদের জন্য একটি স্কুল খুলেছেন, পথের দিশা ভাসমান স্কুল নামেই পরিচিত স্কুলটি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই স্কুল কর্তৃপক্ষ ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজন করেন, সেখানে অংশ নেয় প্রায় 200+ সুবিধাবঞ্চিত নারী। এই আয়োজনে অংশ নিয়ে এসব নারীরা উল্লাস প্রকাশ করেছেন।
আমরা এখানে বস্তিতে থাকি, এখানে স্যারেরা সবাই আমাকে সহযোগিতা করছে, আমার ছেলে মেয়েদের পড়াশোনার সহযোগিতা করছে, স্যারেরা আমাকে রক্ষা করছে, এটা আমাদের খুবই ভালো লাগছে, আজকে খুব সুন্দর লাগছে।
আজকে আমরা সারাদিন খেলাধুলো করলাম, আমাদের খুব মজা লাগছে।
বর্তমান ভাসমান স্কুল থেকে খেলাধুলা সারাদিন করছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, এবং কোনোদিন এরকম সুখ সুবিধা পাইনি, আবার সুখ সুবিধা পাইছি, খুব খেলাধুলা করতে ভালো লাগছে। আমি খেলছি মানে বালতিতে পাথর ছুঁড়ে মারা, বল ছুঁড়ে মারা, শুয়ে সুতা পরানো, মার্বেল মুখে নিয়ে দৌড়ানো, আর অনেক কিছু খেলছি, আমি উৎসাহিত হয়েছি খেলে।
বস্তির নারীদের নিয়ে এরকম ব্যতিক্রম আয়োজন করতে পেরে খুশি পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহরম আলী এবং সেক্রেটারি শামীম আহমেদ।
এদের কাছে কেউই আসে না, বা এরা যে নারী দিবস, নারীদের যে অধিকার আছে এরা এই বিষয়ে জানে না, তাদের নিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, যে তাদের সারাদিন ব্যাপী প্রায় 200+ নারীদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি এবং এই খেলায় তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত ভাবে।
সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে আজকের এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে, এখানে তারা অংশগ্রহণ করে অনেক আনন্দিত হয়েছে, আমরাও খুবই আনন্দিত হয়েছি।
সুবিধা বঞ্চিত নারীদের পাশে সমাজের বিত্তবানদের এভাবেই দাঁড়ানোর আহ্বান জানান আয়োজকরা। প্রতিকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ধন্যবাদ প্রতিকমরকেও।
চমৎকার রিপোর্টটি এবং হ্যাঁ প্রান্তে একেবারে তৃণমূল পর্যায়ে যে কিছু কাজ হচ্ছে সেটারই একটা, শুধু একটি দিন নয়, আমার মনে হয় যে সারা বছর কেউ যদি তৎপর থাকেন, সমাজে সবাই যদি ঘরে বাইরে সচেতন হন, তাহলে অনেক সহায়ক হতে পারে, অনেক কাজই সহজ হতে পারে। আরো একটি কথা আমি বলছি যে জাহেদুল জামি জার্মানিতে লিখেছে জেগে ওঠো নারী, আসলে নারীর জেগে ওঠা তো এটা তো একার ব্যাপার নয়, আশেপাশে যারা আছেন, পরিবারে যারা আছেন, বাবা ভাই স্বামী সন্তান সবাই কিন্তু সচেতন না হলে একা একজন নারীর পক্ষে সব বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়াটা বেশ কঠিন হয়।
জেগে ওঠো নারী, এই কথার প্রেক্ষিতে আমি ছয় লাইনে একটি ছড়া পড়তে চাই।
আজকে
সকালে লিখেছি, পুরুষের শুরুটাই রমণীর গর্ভে, তবু কেন তরপায় এত বীর দর্পে, খেটে খাওয়া রমণীর পেটে হাওয়া বাতাসে, হেলে দুলে বেড়ে আজ ভুলে যাস মাতাসে, মা ভগিনী কন্যার ভাগ সব শীর্ষে, নারীদের সেবা করে সব সেরা বীরসে।
বাহ, খুবই ভালো লাগলো, আশা করি আমাদের যারা দর্শক শ্রোতা দেখছেন শুনছেন তাদেরও ভালো লেগেছে, এবং আমাদের প্যানেলে দুজনে যারা রয়েছেন ফারা কবির ও অপর্ণা ব্যানার্জি, আশা করি আপনারা সেলিমের আরেকটি দিকের কিছু পরিচয় পেলেন, মাঝে মধ্যে ছড়াও কবিতা লিখে থাকে সেলিম,
খুব ভালো লাগে
বিশেষ দিন উপলক্ষে আর কি। তো যে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের নারীদের,
বাংলাদেশ ভারত সব জায়গায়, হ্যাঁ
না আমরা দুটো রিপোর্ট বাংলাদেশ ভিত্তিক শুনলাম, এবার কলকাতার দিকে যেতে চাই, যে কলকাতাতে, শুধু কলকাতাতে না গোটা ভারতবর্ষে এই নারী দিবস নিয়ে কিন্তু নানান
রেল কর্তৃপক্ষ এবং বিমান কর্তৃপক্ষ
নানান রকম অনুপ্রেরণার
ব্যবস্থা
নিয়েছে, যার মধ্যে পুরো ভারত জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালনের একটা অংশ হিসেবে দেশের বিমান সংস্থাগুলোতে নারীদের জন্য স্পেশাল ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের দীপঙ্কর চক্রবর্তী একটি রিপোর্ট আছে, 45 সেকেন্ডের। জি
আচ্ছা,
বিভিন্ন বাণিজ্যিক সংস্থার মতো বিমানেও মহিলা যাত্রীদের জন্য কেউ কম দামে টিকিট দিচ্ছে, কোনো কোম্পানি দিচ্ছে গোলাপ আর চকোলেট, কোনো কোনো ফ্লাইট মহিলা বিমানকর্মীদের দিয়ে চালানোর কথাও ঘোষণা করা হয়েছে, তার মধ্যেও বাজিমাত করে দিয়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের বিদেশগামী মাঝারি ও দূরপাল্লার 12টা ফ্লাইট আর 40টি অভ্যন্তরীণ ফ্লাইটের সবকটি পুরোপুরি মহিলা বিমানকর্মীরা চালাবেন। বেশ কিছু বছর ধরে লোকসানের বোঝা মাথায় নিয়ে চলা এয়ার ইন্ডিয়া আজ এই একটি সিদ্ধান্তে আবার নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে ফেলল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুপ্রেরণার উৎস নারীদের জন্য। আচ্ছা, এখন আমি অপর্ণা ব্যানার্জির কাছে আসছি একটু নেতিবাচক প্রশ্ন নিয়ে, সেটি হলো যে নারীদের এত অগ্রগতির আলোচনা এতক্ষণ ধরে আমরা করলাম, কিন্তু মাঝে মাঝে শুধু ভারতে না, বাংলাদেশের তুলনায় ভারতে বেশি খুব নেতিবাচক, খুব কষ্টের কিছু খবর পাওয়া যায়, নারীদের উপরে নির্যাতন, ধর্ষণ, অত্যাচার, এই সব রোধের জন্য আপনার কি করা উচিত?
দেখুন, আজকেই আমি একটা আলোচনা সভায় গিয়েছিলাম, পাচার হয়ে যাওয়া কয়েকটি মেয়ে পাচার হয়ে গেছিল, তারপরে তারা উদ্ধার হয়ে আবার সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করছে, এরকম কয়েকটি মেয়ে এসেছিল। অ্যাসিড আক্রমণের শিকার একটি মেয়ে, সে আবার কিভাবে লড়াই করছে, কিভাবে আবার নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাইছে। তো আমি যেটা মানে আমার কথা এইটাই যে আইন তো অনেক হয়েছে, আইন হচ্ছেও আমাদের দেশে একটার পর একটা আইন হয়ে চলেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে রেপের আইন অনেকটাই বদলেছে, রেপের সংজ্ঞা বদলেছে, শাস্তির ধরন বদলেছে, এছাড়া ট্রাফিকিং বা মানব পাচার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটার পর একটা আইন হয়ে চলেছে। তো আইন তো মানে আইন হচ্ছে ঠিকই, তবে আইনের বাস্তবায়ন, আইনের ইমপ্লিমেন্টেশন একটা খুব জরুরি বিষয়। আর দ্বিতীয়ত, শুধু আইন থাকলেই হলো না, আইনকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এবং আইন সম্বন্ধে সচেতন হতে হবে। আর তাছাড়া সামগ্রিকভাবে আমার মনে হয় যে সচেতনতাই হচ্ছে একমাত্র এসব হিংসা থেকে, মানে মেয়েদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের হাত থেকে সচেতনতা শুধুমাত্র মেয়েদের দরকার না। ওই যে রোকেয়া দি যেটা বললেন যে সচেতনতা কিন্তু পরিবারের সবার দরকার, বিশেষত পুরুষ শিশুটির দরকার। সে যখন বড়ই হচ্ছে তার মানে তাকে তার ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া দরকার যে নারীকে সম্মান করতে হবে, নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে দেখলে চলবে না।
সেটাই তো,
প্রত্যাখ্যান মানে গ্রহণ করতে হবে। আজকে এটাও আলোচনা হচ্ছিল যে পুরুষরা প্রত্যাখ্যানকে গ্রহণ করতে পারে না, না শুনতে চায় না। যেই কোনো মেয়ে না বলে অমনি তারা নানাভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা
নিক্ষেপের ঘটনা, দুঃখজনক ঘটনা। হ্যাঁ, অ্যাসিড নিক্ষেপের যে দুঃখজনক ঘটনা আমরা দেখেছি দক্ষিণ এশিয়ায়, এক সময় বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছিল তো সেই 90-এর দশকের শেষের দিক থেকে, তো সেগুলো কিন্তু এই আপনি যেটা উল্লেখ করলেন যে প্রত্যাখ্যিত হয়ে না শোনার পরেই এই ধরনের মানে দুর্ঘটনাগুলো ঘটেছে অ্যাসিড নিক্ষেপের সব। তো
নারী নির্যাতনের যে বড় 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 দাগে কয়েকটি ঘটনা, তার ভেতরে বাল্য বিবাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত এটি বিভিন্ন জায়গাতে আছে, বাল্য বিবাহ, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, তারপরে জোরপূর্বক
যৌতুকের কারণে মেরে ফেলা হয়,
যৌতুকে একটি জোরপূর্বক কাজ করানো বা বাচ্চা শিশুদেরকে পাচার। তো এইসব রোধে আমি এখন ফারাক কবিরের কাছে আসছি। অ্যাকশন এইড সহ বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই নারী
অধিকার
কাজ করছে, তো আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে?
আমি বলবো যে বেশ কিছুটা তো হয়েছে। আমরা নানাভাবে, একটা তো সচেতনতার কথা যেটা আপনি বলছেন সেটা নিয়ে কাজ করেছি, আইনের পরিবর্তন, নীতির পরিবর্তন, এগুলো জায়গা থেকে আমরা কাজ করেছি। কিন্তু দিনের শেষে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে যে পিতৃতান্ত্রিক বিষয়টা, এটা থেকে আমরা বের হতে পারছি না। তো আমরা অগ্রগতি যখন দেখি পাশাপাশি অন্য ধরনের হয়তো বহিঃপ্রকাশ দেখছি এই সহিংসতার বা ভাইলেন্সে। অ্যাসিডের কথা বলা হয়েছে, অ্যাসিড অবশ্যই ছিল যে রিজেকশনের কারণে, কিন্তু এখন যেমন এটা একবার যখন ব্যবহার হয়ে গেল তখন এখন সম্পত্তির জন্য হচ্ছে, যৌতুকের জন্য হচ্ছে,
মানে পরিবারের ভিতর থেকে পারিবারিক
জিনিসটা বারবার বলা হচ্ছে যে আমরা আমাদের মেয়ে শিশুদের নিরাপত্তা দিতে পারছি না। তো নিরাপত্তা তো দিব কার কাছ থেকে, মানে
পরিবারের ভিতরে এই ধরনের
জন্য সে নিরাপদ না, পুরুষের জন্যই তো সে নিরাপদ না। তো আমাদের নিজেদের বাড়িতে যে পুরুষরা আছে, ছেলেরা আছে, বাবা ভাই, তার কাছ থেকে আমি আমার মেয়েকে বা বোনকে বা স্ত্রীকে মাকে কিভাবে নিরাপদ করব, এখানে আমাদের অনেক বেশি কাজ করতে হবে।
হ্যাঁ, কিন্তু আপনি যে শুধু বললেন যে পুরুষের কাছ থেকে নিরাপদ না, নারীরা নারীর কাছ থেকে কতটা নিরাপদ বিভিন্ন জায়গায়, কর্মক্ষেত্রে, ঘরে, বাইরে? ইদানিং কালে আপনার সিরিয়াল গুলোতেও দেখা যাচ্ছে একজন নারী আরেকজনের বিরুদ্ধে
কর্মক্ষেত্রে অনেকে দেখা যায়
শত্রুতা করেই চলেছে,
এবং বাইরে কাজের মধ্যে গেলে পরিবার থেকেও অনেকের মানে অনীহা থাকে, উৎসাহ দেয় না, পারিবারিক অনেক সহিংসতার কথা আমরা জানি যেখানে মহিলারা জড়িত, তো সেটাও তো খুব একটা মানে সুখকর না।
তবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে একটি নারী যখন নিজে নিরাপদ নয়, যখন সে সিকিউর না, কেন আপনি দেখবেন যে জন্মের পর থেকে মেয়েকে বলে দেওয়া হচ্ছে যে তোমাকে তোমার জন্ম হওয়া মানে তুমি অন্যের ঘরে যেতে হবে, তুমি অন্যের সংসার থাকতে হবে, কিন্তু তার নিজের সম্পত্তি নেই, তার অবস্থানটা নিশ্চিত করতে পারছে না। প্রপার্টির জায়গায় যদি দেখেন এখনো বাংলাদেশে 2%-এর থেকেও কম সম্পত্তি নারী। তো সে কি করে তখন? সে চেষ্টা করে যে যেই পিতৃতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটাকে সে আবার তুলে ধরে এবং সেই সেই চর্চাটাই করে। তো নারী দ্বারা নারী অবশ্যই ভায়োলেটেড হচ্ছে, কিন্তু সে যে নারী করছেন তিনি মনে করছেন যে আমি এই কাজটা করলে আমার নিরাপত্তা হবে, আমি ছেলে সন্তানকে যখন জন্ম দেয় দিব তখন অ্যাটলিস্ট আমি সিকিউর হব ফ্যামিলিতে, তার আগে পর্যন্ত কিন্তু আমার কোনো সিকিউরিটি নেই। তারপরে আমি যখন শাশুড়ি হয়ে যাচ্ছি তেমন আমি আর একজনের উপরে কর্তৃত্ব করতে পারছি। এই যে সাইকেল, পিতৃতান্ত্রিক যে সাইকেলে আমরা আছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা সমাজের প্রত্যেকটা মানুষকে এখানে কাজ করতে হবে।
আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনে নারীদের অবদান কিন্তু একেবারে প্রতি বছরই বাড়ছে। একটু আগে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, আপা আমাদের ভয়েস অফ আমেরিকার আর এক সহকর্মী লিসা স্লাইনের করা স্টোরি, তো সেখানে বলা হচ্ছিল যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন মানে পার্লামেন্টে
সংসদে নারীর সংখ্যা বাড়ছে,
হ্যাঁ বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায়, তো এটা একটি খুবই ভালো ব্যাপার। এবার যুক্তরাষ্ট্রের যে বাই ইলেকশন হলো
সেখানে 100 জনের উপরে মহিলারা এলে,
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নারী এবার কংগ্রেস ওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং রাজনীতিতে আসছেন, এটি সারা বিশ্বের নারীদের জন্য আমার মনে হয় খুবই ইতিবাচক
ইতিবাচক এবং অনেক দেশেই দেখা যায়। আরেকটি কথা সেলিম, যে অনুন্নত বা বিকাশমুখী দেশের তালিকাতে থাকলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কিন্তু মহিলারা সংসদে এসেছেন বেশ বিপুল হারে, অনেকে কোটা ভিত্তিক ব্যবস্থা।
বাংলাদেশে কিন্তু এখনো কোটা প্রথা চালু রয়েছে, আমার মনে হয় যে এটা বেশিদিন থাকবে না। নারীদের আমাদের দেশে নারীদের যেরকম ক্ষমতায়ন এবং ইয়ে বাড়ছে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ বাড়ছে,
সেই সুযোগ সুবিধাগুলো আরো একটু মানে উন্নত হলে অবশ্যই এই কোটা ভিত্তিক ব্যবস্থাটা হয়তো চলে যাবে একদিন।
না, এটা কিন্তু আগামী 25 বছরের জন্য গত পার্লামেন্টে
পাশ করা হয়েছে, হ্যাঁ সেইটাই, ওটা করা
আমরা চেয়েছিলাম যে এটা পরিবর্তন হবে এবং আমরা যেন জেনারেল ইলেকশন করে আসতে পারি, কিন্তু সংখ্যা বাড়িয়ে 50 এবং এটাকে নারী আন্দোলন বা নারীরা একটু ক্ষিপ্ত।
আচ্ছা, কলকাতায় আমাদের আরেক সহকর্মীর আরেকটি রিপোর্ট আছে, এটিও ইতিবাচক রিপোর্ট, এটা হলো রেল কর্তৃপক্ষের একটি নারীদের
নারী দিবস উপলক্ষে একটি বিশেষ।
আমরা পরম আশিস ঘোষ রায়ের রিপোর্টটি শুনি, তারপরে অপর্ণ ব্যানার্জির কাছে আসবো।
ভারতীয় রেলের কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের আন্তর্জাতিক নারী দিবসের দিনে ভোরে পশ্চিমবঙ্গের রেলওয়ে কাউন্টার খুলে যাত্রীদের স্বাগত জানান মহিলা বুকিং কর্মীরা। এই কারণে সব কাউন্টারে মর্নিং শিফটের দায়িত্বে মহিলা কর্মীদেরই রাখে রেল কর্তৃপক্ষ। শুধু হাওড়া, শিয়ালদহ ও শহরতলির কাউন্টারেই নয়, রিজার্ভেশন কাউন্টারগুলিতে টিকিট সংরক্ষণের ক্ষেত্রেও যাত্রীদের মুখোমুখি হন মহিলা কর্মীরা। হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনগুলির অনুসন্ধান কেন্দ্রগুলির ভারও আজ মহিলাদের হাতে ছিল। ট্রেন চড়ার আগে পর্যন্ত যাবতীয় তদারকি পর্বে তো বটেই, এমনকি ট্রেনে কর্তব্যরত সব কর্মীই ছিল মহিলা। ট্রেন চালান মহিলা ড্রাইভার, সিগন্যাল দেন মহিলা গার্ড, যাত্রীদের টিকিট পরীক্ষা করেন মহিলা টিটি, এমনকি নিরাপত্তার জন্য মোতায়েন ছিল আরপিএফ এর মহিলা কর্মীরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তো সেলিম, এই ব্যবস্থাটি একদিনের না হয়ে আরো মানে স্থায়িত্ব লাভ করলে বোধহয় ভালো হয়, কারণ তারা যখন একদিনে যোগ্যতা প্রমাণ করতে পাচ্ছেন তাহলে তো প্রতিদিনই তারা করতে পারেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়
তাদেরকে।
সেটা তাই,
আমি অপর্ণা ব্যানার্জির কাছে আসতে চাই। আপনি তো বর্ধমান ডায়মন্ড হারবার
মহিলা,
হ্যাঁ মহিলা, আপনার তো মহিলা বিশ্ববিদ্যালয়, তো আপনাদের যেহেতু এটা উইমেন ইউনিভার্সিটি, আমি বলতে চাচ্ছি যে এখানে কি বিশেষ কোনো প্রোগ্রাম আছে উইমেন এম্পাওয়ারমেন্ট কিংবা নারী অগ্রগতির জন্য, কোনো বিশেষ কোর্স বা কিছু আছে কিনা আলাদাভাবে?
হ্যাঁ, আমাদের উইমেন স্টাডিজ বা মানবী বিদ্যায় স্নাতকোত্তর কোর্স রয়েছে, স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু হয়েছে 2014 সাল থেকে, সেটা ভালোই চলছে। এছাড়া আমাদের ইউনিভার্সিটির ছাত্রীরা মানে আমাদের ছাত্র নেই, সব মানে সব সবই মানে মহিলা ছাত্রী মহিলা, শিক্ষক অবশ্য পুরুষ রয়েছে। আর আমার নিজের ডিসিপ্লিন সম্বন্ধে বলতে পারি, আমি ইতিহাস পড়াই, ইতিহাস কিন্তু ইতিহাসের পাঠ্যক্রম এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে অনেকটাই কিন্তু মেয়েদের কথা আসছে। মানে হিস্ট্রি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা পড়েছি যে হিস্ট্রি, সেটাকে সেটা কিন্তু আক্ষরিক অর্থেই অর্থে হিস্টোরি, সেখানে নারী অনুপস্থিত ছিল, কিন্তু এখন আমরা যেভাবে ইতিহাসকে ছাত্রীদের কাছে প্রেজেন্ট করছি, যেভাবে পড়াচ্ছি, আমরা কিন্তু ওই লিঙ্গ সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখছি।
আমি এই বিষয়টি উল্লেখ করার একটি কারণ
কে দৃশ্যমান করে তোলার চেষ্টা করছি। তো এইভাবে আর ইউনিভার্সিটির আলাদা করে কোনো আমাদের হয় থেকে থেকে নানা ধরনের সেমিনার?
না, আমি আপনাকে এই প্রশ্নটি করার একটি কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, পার্লামেন্টে উইমেন পার্টিসিপেশনের জন্য আলাদা কোটা, এইগুলোর কোনো দরকার এখন আর আছে কিনা?
দেখুন, মহিলা বিশ্ববিদ্যালয় মানে কতটা জরুরি, মানে মহিলা বিশ্ববিদ্যালয় কেন, মানে এই বিতর্কটা এখনো চলছে। তবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান তো দক্ষিণ চব্বিশ পরগনায়, এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীরা আগে পড়াশুনো করতেই পারতো না, মানে বিএ পাশ করার পর আর উচ্চতর শিক্ষা মানে লাভ করতে পারতো না, কারণ কলকাতা শহরের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা তাদের পক্ষে অসম্ভব ছিল এবং এবং পরিবারের বাধাও ছিল, মানে এত দূর যাতায়াত করে পড়াশুনো করতে হবে না বা সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়াশুনো করতে হবে না, আর এই জেলার একটি একটা বড় অংশ পপুলেশন কিন্তু মুসলিম, তো এই মুসলিম মেয়েরা এবং আরো পিছিয়ে পড়া বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর উচ্চতর পড়াশুনোর সুযোগ পাচ্ছে। এদিক থেকে আমার মনে হয় যে মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো জরুরি,
ভৌগোলিক এবং সামাজিক কারণে হয়তো কিছু কিছু জায়গায় জরুরি, কিন্তু উন্নত বিশ্বের অনেক দেশেই হয়তো মহিলাদের জন্য আলাদা করে নাই,
কিন্তু আমেরিকা তো
আছে। আমি বলছি যে অনেক জায়গায় ভৌগোলিক এবং সামাজিক কারণে
এখনো
এই প্রথা হয়তো এক সময় আর থাকবে না, নারী অগ্রগতি আরো যখন
এখন তো কমে আসছে
বাড়বে।
সেটাই তো বলো,
আমি ঢাকায় আর একটু ফিরে যেতে চাচ্ছি, যে ফারাক কবিরের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আমাদের শ্রোতারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুকে, যে যেরকম বাংলাদেশের একজন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্য কেন কোনো পদক দেওয়া হচ্ছে না, এই যে আজকে যে পাঁচ জনের পদক পাওয়ার কথা হলো, তো ওটাও তো একটা বিষয় হতে পারতো।
তবে নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা একটি পুরস্কার পেয়েছেন, সেটা আমি স্ক্রল করছিল টেলিভিশনে দেখতে,
আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এমডিজিতে, ইউএন সেশনে এসে তিনি জাতিসংঘে এসে পুরস্কার পেয়েছিলেন। ফারাক কবির কি একটু আলোকপাত করবেন
এই প্রশ্নের উত্তর? যিনি প্রশ্ন করেছেন আমার মনে হয় তিনি নিজেও জানেন যে কোন রেকগনিশন বা কোন award not void of politics, so sob jagay political chinta bhabna kaj kore kintu er baire amar jana nei je keno jara dei protishthan ba dei foundation diyeche tara ki chinta kore diyeche tader ki jiggesh korte hobe
first
hisabe hoyto onekei onek kichu pete paren।
acha অজয় কুমার সরকার নামে একজন প্রশ্ন করেছেন, মার্কিন মূল্যকে বিভিন্ন বিষয়ে নারীদের কোনো সম্মান বা স্বীকৃতি দেওয়া হয় কি? এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আপা
দিয়ে দাও, কারণ তোমার হাতেই আছে, গতকাল থেকে দেখে এসেছো।
হ্যাঁ, 2007 সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে নারীদের অগ্রগতি এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি পুরস্কারের প্রবর্তন করা হয়েছে, যার নাম হচ্ছে উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড, নারী সাহসিকতার পুরস্কার, এবং এই পুরস্কার এ পর্যন্ত কয়েকজন বাংলাদেশী পেয়েছেন, গতকালকের অনুষ্ঠানেও একজন বাংলাদেশী নারী পেয়েছেন। হ্যাঁ, তিনি, তার জন্ম আরাকানে, তিনি রোহিঙ্গা কিন্তু তিনি বাংলাদেশী নাগরিক,
আইনবিদ একজন,
রাজিয়া সুলতানা। আমি ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্প সেখানে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, 10 জন নারী এই পুরস্কারটি পেয়েছেন কালকের ওই অনুষ্ঠানে। তো 10 জনের মধ্যে রাজিয়া সুলতানা ছিলেন বাংলাদেশের, তিনি শুধুমাত্র রোহিঙ্গা নারীদের নিয়ে কাজ করেছেন বলে পুরস্কারটি পাননি, তিনি পেয়েছেন আরাকানে পুরো মিয়ানমারের যেসব সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তাদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন, কাজ করেছেন, তিনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তিনি অন্যান্য শিশু অধিকার সহ নারী পাচার,
হ্যাঁ,
এইসব সবকিছু নিয়ে কাজ করার কারণে 3-4 বছর ধরে তিনি কাজ করছেন, যার কারণে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবং অন্য যে 9 জন এই পুরস্কারটি পেলেন তার মধ্যে যারা নারী অধিকার ছাড়াও বিভিন্ন অঙ্গনে কাজ করেছেন, যেরকম একজন শ্রীলঙ্কা থেকে এক ভদ্রমহিলা পেয়েছেন, তিনি আর্ট অ্যান্ড কালচার নিয়ে হিউম্যান রাইটস এর বিষয়গুলো তুলে ধরেছেন। তো এই আর কি প্রশ্নের উত্তরে সহজ যেটি উত্তর সেটি হলো হ্যাঁ, যুক্তরাষ্ট্রে একটি পুরস্কারের প্রবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে নারী সাহসিকতা।
এছাড়াও সাংবাদিকতায় আছে, সেখানেও আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক এক সময় পেয়েছিলেন, সুমি খান তিনি এসেছিলেন, এটা মহিলা সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় বার্ষিক পুরস্কার। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুরস্কার আছে অবশ্যই যুক্তরাষ্ট্রে এবং অনেক দেশেই আছে সেটা।
জি,
তো আমাদের যেটা এখন আমাদের সময় কিন্তু বেশি নেই, আমরা শ্রোতারা যারা প্রশ্ন করছেন সবাই তারা আজকে মানে অভিনন্দন জানাচ্ছেন নারী দিবস উপলক্ষে সবাইকে, অন্য শ্রোতাদেরও, এবং তারা আজকের আলোচনায় তাদের যে প্রশ্নটি অনেকের কাছে যেটা উঠে এসেছে যে সবকিছু সত্ত্বেও মহিলারা এগিয়ে আসছেন ঠিকই, কিন্তু তাদের নিরাপত্তা বিধানের দায়িত্বটি কার হাতে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তো আমি দুজনের কাছে এটা নিয়ে মানে যাবো প্রশ্নটি নিয়ে, যে সবশেষে ওই একটি প্রশ্ন থাকে যে একটি মেয়ের শিশুকন্যা, তারপরে বালিকা, তারপরে একজন মহিলা মা, তাদের নিরাপত্তার দায়িত্বটি কার হাতে, বা সব থেকে বড় কথা আমি নিজে ব্যক্তিগত পর্যায়ে বলবো, নিজেকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে, সজাগ থাকতে হবে, আর মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে। এখন আমি ফারা কাবির এবং অপর্ণা ব্যানার্জির কাছে যাচ্ছি, আপনারা সংক্ষেপে বলুন।
না, আমি তো আপনার সঙ্গে একমত যে পরিবার থেকে শুরু করতে হবে, কেন আমাকে একটি মেয়েকে মানুষ হিসেবে চিন্তা করতে শিখালে সে তার চলাফেরা এবং তার নিজের জন্য নিজের সুরক্ষার জন্য সে ব্যবস্থা নিতে পারবে, কিন্তু সেখানে সীমিত হতে পারে না। এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সরকারের একটা দায়িত্ব আছে, এবং যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, যদি আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে গাড়ি চালান যারা ট্রান্সপোর্ট ওনার্সদের বলেন, রাস্তার যাদের নিয়ন্ত্রণে মেয়র বলেন, সবারই কিন্তু দায়িত্ব, কিন্তু দায়িত্ব সবাই জানে প্রয়োগ হয় না, আইন আছে
কার্যকর হয় না,
প্রয়োগ হয় না। যতক্ষণ না অ্যাকাউন্টেবল করা হবে, আপনি এইরকম আচার ব্যবহারের জন্য আপনি যদি কাউকে অ্যাকাউন্টেবল না করেন, তাহলে কিন্তু সমাজে
জবাবদিহিতা থাকতে হবে,
চলতেই থাকবে।
হ্যাঁ, অপর্ণা ব্যানার্জি।
না, আমারও এক কথাই মনে হয়, আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি, রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে, কিন্তু আমার মনে হয় মানে ওই যেটা বললেন, আইন কার্যকরী করতে হলে কিন্তু আমাদের সবাইকে এই মানে এই প্রক্রিয়ার সঙ্গে সামিল হতে হবে, এবং এবং পুরুষদের সচেতনতা আমার মনে হয় ভীষণ দরকার, মানে এটা আমার মনে হয়, কারণ আমরা নিরাপদ নই কেন, কারণ পুরুষরা আমাদের মানে হিংসা, আমাদের উপর হিংসা করতে পারে, তো এই পুরুষদের এই হিংসার প্রবণতাকে প্রতিহত করতে হলে কিন্তু তাদের শৈশব থেকেই সচেতন করে তুলতে হবে, দৃষ্টিকোণটাকে পাল্টাতে হবে, এটাই আমার মনে হয় যে ভীষণ জরুরি। মেয়েদের তো সেলফ ডিফেন্স এর জন্য অনেক কিছু শেখানো যায়, এখানে তো নানা কর্মশালা হচ্ছে চারিদিকে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, নিজেকে রক্ষা করার জন্য নানা ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু কার থেকে রক্ষা, যার কাছ থেকে রক্ষা করবো তাকে তো আমাকে প্রথমে শেখাতে হবে, যে করা উচিত নয় এইসব, এইভাবে মানে মেয়েদের দেখা উচিত নয়, এরকম ব্যবহার করা উচিত নয়। তো আমার মনে হয় এই ব্যাপারে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনদেরও একটা বড় ভূমিকা আছে, আর আমরাও
সমাজের সমাজের
সবশেষ কথা হচ্ছে যে আমরা আজকে এই আলোচনা থেকে শিক্ষা নিলাম যে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে সচেতন হতে হবে নারী অধিকার সম্পর্কে, তাহলে আমাদের ভবিষ্যৎ নারী সমৃদ্ধি আরো এগিয়ে যাবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে।
হ্যাঁ, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।